শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের শেষ দুই অধ্যায়ে আমরা দেখেছি যে ঈসা মসীহের জন্ম এবং চরিত্র ভিন্ন ছিল। ঈসার জন্মের বিষয়ে আমরা আবিষ্কার করেছি যে ঈসার মতো জন্ম আর কারও হয়নি, কারণ ঈসার কোনো জাগতিক আব্বা ছিল না। তিনি আল্লাহর পাকরুহের শক্তিতে কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। যদি আমরা ঈসার চরিত্রের বিষয় চিন্তা করি, তার চরিত্র ছিল অনন্য। কেউ তার মতো পবিত্র স্বভাব নিয়ে জন্ম নেয়নি। তার আমাদের মতো দেহ ছিল, কিন্তু আমাদের মতো গুনাহের স্বভাব ছিল না। ঈসার মধ্যে কোনো গুনাহ ছিল না, কারণ তিনি ছিলেন নাজাতদাতা, যাকে আল্লাহ আমাদের গুনাহের শাস্তি গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। আজকে আমরা পরিকল্পনা করেছি ইঞ্জিল পড়তে থাকব এবং শুনব ইয়াহিয়া নবী ঈসার সম্পর্কে কি সাক্ষ্য দিয়েছিল। ইয়াহিয়া সেই নবী ছিল যাকে আল্লাহ মসীহের পথ প্রস্তুত করার জন্য পাঠিয়েছিলেন। ইয়োহন্না এক অধ্যায় আছে,
যখন ইহুদি নেতারা জেরুজালেম শহর থেকে কয়েকজন ইমাম ও লেবীয়কে ইয়াহিয়ার কাছে পাঠালেন, তখন ইয়াহিয়া তাদের কাছে সাক্ষ্য দিলেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কে? জবাবে ইয়াহিয়া অস্বীকার করলেন না, বরং স্বীকার করে বললেন, আমি মসীহ নই। তখন তারা ইয়াহিয়াকে জিজ্ঞাসা করলেন, তবে কে? আপনি কি নবী ইলিয়াস? তিনি বললেন, না, আমি ইলিয়াস নই। তারা বললেন, তাহলে আপনি কি সেই নবী? জবাবে তিনি বললেন, না। তখন তারা তাকে বললেন, তাহলে আপনি কে? যারা আমাদের পাঠিয়েছেন, ফিরে গিয়ে তাদের তো আমাদের জবাব দিতে হবে। আপনার নিজের সম্বন্ধে আপনি নিজে কি বলেন? ইয়াহিয়া বললেন, আমিই সেই কণ্ঠস্বর যার বিষয়ে নবী ঈশায়া বলেছেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ সোজা করো। ইয়াহিয়ার কাছে যাদের পাঠানো হয়েছিল তারা ছিলেন ফরিসি। তারা ইয়াহিয়াকে জিজ্ঞাসা করলেন, যদি আপনি মসীহও নন, ইলিয়াসও নন, কিংবা সেই নবীও নন, তবে কেন আপনি তরিকাবন্দি দিচ্ছেন? ইয়াহিয়া জবাবে সেই ফরিসিদের বললেন, আমি পানিতে তরিকাবন্দি দিচ্ছি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা চেনেন না। উনি সেই লোক যার আমার পরে আসবার কথা ছিল। আমি তার জুতার ফিতাটা পর্যন্ত খুলে দেবার যোগ্য নই। জর্দান নদীর অন্য পারে বেথানিয়া গ্রামে, যেখানে ইয়াহিয়া তরিকাবন্দি দিচ্ছিলেন, সেখানে এই সব ঘটেছিল। পরের দিন ইয়াহিয়া ঈসাকে তার নিজের দিকে আসতে দেখে বললেন, ওই দেখো আল্লাহর মেষশাবক, যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন। ইনিই সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন আসছেন যিনি আমার চেয়ে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন।
এখানে থামা যাক এবং ইয়াহিয়ার সাক্ষ্যের বিষয়ে চিন্তা করা যাক। আপনি কি শুনেছেন ইয়াহিয়া ঈসার বিষয়ে কি বলেছিলেন? আমরা আবারও শুনি কিতাব কি বলে। পরের দিন তার নিজের দিকে আসতে দেখে বললেন, ওই দেখো আল্লাহর মেষশাবক, যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন। আমরা ইতিমধ্যে দেখেছি আল্লাহর নবীগণ মসীহকে কত নামে ডেকেছেন, যেমন নাজাতদাতা, রক্ষক, বাদশাহ, প্রভু, আল্লাহর কালাম এবং আল্লাহর সন্তান। এখন আমরা শুনলাম তাকে ডাকা হয়েছে আল্লাহর মেষশাবক। এই উপাধিটি খুবই গুরুত্বপূর্ণ, যার ব্যাখ্যা করা প্রয়োজন। কেন হযরত ইয়াহিয়া ঈসাকে আল্লাহর মেষশাবক বলে ডাকলেন? ঈসা কি মেষশাবক অথবা ভেড়ার বাচ্চা ছিল? না, ঈসা আসলে কোনো মেষশাবক ছিল না, যেমন করে বাংলাদেশে লোকেরা আসলে বাঘ না। তারপরও সেই দেশের লোকদের মাঝে মাঝে বাঘ বলা হয়ে থাকে। আমরা সবাই জানি এটি শুধুমাত্র এক ধরনের কথার বহিঃপ্রকাশ, কারণ তারা এর দ্বারা বাঘের শক্তি এবং সাহস পাওয়ার চেষ্টা করে। কিন্তু কেন ইয়াহিয়া নবী ঈসাকে আল্লাহর মেষশাবক বলেছিলেন? কেন একজন লোক মেষশাবকের মতো হতে চাইবেন? কেন ইয়াহিয়া ঈসাকে দেখিয়ে তার উম্মতদের বললেন, ওই দেখো আল্লাহর মেষশাবক, যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন? মেষশাবক উপাধিটি বুঝাতে হলে আমাদের স্মরণ করতে হবে আদম এবং হাওয়ার গুনাহার পর আল্লাহ কি করেছিলেন। আল্লাহ দেখিয়েছিলেন গুনাহের বেতন হচ্ছে মৃত্যু এবং দোজক। যদি নিখুঁত কোনো কোরবানির রক্ত না ঝরে তাহলে গুনাহের মোচন হয় না। এইভাবে আমরা পড়েছি যে আদম এবং হাওয়ার দ্বিতীয় সন্তান হাবিল আল্লাহর উপর ঈমান এনেছিলেন আর তার গুনাহ ঢাকার জন্য আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিলেন। যখন আল্লাহ মেষশাবকের রক্ত দেখলেন তখন তিনি হাবিলের গুনাহ মাফ করলেন এবং তাকে ধার্মিক বলে গণনা করলেন, কারণ তার স্থানে একটি নিষ্পাপ মেষশাবক মারা গিয়েছিল। তবুও আল্লাহ বলেছিলেন মেষশাবকের রক্ত সবসময়ের জন্য গুনাহের ঋণ পরিশোধ করতে পারবে না, কারণ একটি পশুর মূল্য এবং একজন মানুষের মূল্য সমান নয়। মেষশাবক শুধুমাত্র নাজাতদাতার একটি ছায়া এবং প্রতিচ্ছবি, যা প্রকাশ করে যে নাজাতদাতা দুনিয়াতে আসবেন এবং রক্ত ঝরাবেন যেন আল্লাহর ধার্মিকতার বিচারের দ্বারা গুনাহগাররা মুক্ত হয়। ঈসা মসীহ জন্মের 700 বছর পূর্বে ঈসাইয়া নবী লিখেছিলেন,
জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো
তার কোরবানি গুনাহকে দূরে সরিয়ে দেয়। এইভাবে হাবিল এবং মসীহের মধ্যকার সময়ের মাঝে যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ সম্মান করেছেন এবং এই মেষশাবকের কোরবানিতে যুক্ত করেছেন। নূহ, ইব্রাহিম, মূসা, দাউদ, সুলাইমান সকল নবীগণ এবং যারা আল্লাহের কালামে ঈমান এনেছিলেন তাদের সবার নিখুঁত মেষশাবকের কোরবানির অভ্যাস হয়েছিল। এইভাবে সবাই আল্লাহর দিকে তাকিয়েছিল যে কোন দিন সেই চূড়ান্ত কোরবানি হবে, অর্থাৎ পবিত্র নাজাতদাতা তার রক্ত ঝরাবেন যেন চিরকালের জন্য তার কোরবানির মাধ্যমে গুনাহ দূর হয়। প্রিয় বন্ধু, এই জন্য যখন ইয়াহিয়া নবী ঈসাকে তার সামনে দেখলেন তখন তাকে দেখিয়ে তার উম্মতদের বললেন, ওই দেখো আল্লাহর মেষশাবক যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন। এইভাবে হযরত ইয়াহিয়া তার উম্মতদের কাছে প্রকাশ করলেন যে এই ঈসাই হচ্ছে মসীহ মেষশাবক যাকে আল্লাহ বেহেস থেকে পাঠিয়েছেন। এই হচ্ছে সেই নিখুঁত কোরবানি যা সকল নবী প্রকাশ করে গিয়েছিলেন। ঈসাই ছিলেন সেই পবিত্র কোরবানি যিনি দুনিয়াতে এসেছিলেন আদম সন্তানদের পরিবর্তে মারা যেতে, যাতে আল্লাহ চিরকালের জন্য আমাদের গুনাহ মাপ করতে পারেন। তারপর কিতাব বলে,
পরের দিন ইয়াহিয়া ও তার দুজন সাহাবি আবার সেখানে ছিলেন। এমন সময় ঈসাকে হেঁটে যেতে দেখে ইয়াহিয়া বললেন, ওই দেখো আল্লাহর মেষশাবক। ইয়াহিয়াকে এই কথা বলতে শুনে সেই দুজন সাহাবি ঈসার পিছনে পিছনে যেতে লাগলেন। ঈসা পিছন ফিরে তাদের আসতে দেখে বললেন, তোমরা কিসের তালাশ করছ? ইয়াহিয়ার সাহাবিরা জিজ্ঞাসা করলেন, রব্বি, ওস্তাদ, আপনি কোথায় থাকেন? ঈসা তাদের বললেন, এসে দেখো। তখন তারা গিয়ে ঈসা যেখানে থাকতেন সেই জায়গাটা দেখলেন এবং সেই দিন তার সঙ্গেই রইলেন। তখন প্রায় বিকাল 4টা। ইয়াহিয়ার কথা শুনে যে দুজন ঈসার পিছনে পিছনে গিয়েছিলেন তাদের একজনের নাম ছিল আন্দ্রিয়। ইনি ছিলেন শিমন পিতরের ভাই। আন্দ্রিয় প্রথমে তার ভাই শিমনকে খুঁজে বের করলেন এবং বললেন, আমরা মসীহের দেখা পেয়েছি। আন্দ্রিয় শিমনকে ঈসার কাছে আনলেন। ঈসা শিমনের দিকে তাকিয়ে বললেন, তুমি ইউহন্নার ছেলে শিমন, কিন্তু তোমাকে কৈফা বলে ডাকা হবে। এই নামের অর্থ পিতর, অর্থাৎ পাথর। পরের দিন ঈসা ঠিক করলেন তিনি গালিল প্রদেশে যাবেন। সেই সময় ঈসা ফিলিপের খোঁজ পেয়ে তাকে বললেন, এসো আমার উম্মত হও। ফিলিপ ছিলেন বৈচ্ছদা গ্রামের লোক। আন্দ্রিয় আর পিতরও ওই একই গ্রামের লোক ছিলেন। ফিলিপ নথনেলকে খুঁজে বের করে বললেন, মূসা যার কথা তৌরাত শরীফে লিখে গেছেন এবং যার বিষয়ে নবীরাও লিখেছেন আমরা তাঁর দেখা পেয়েছি, তিনি ইউসুফের পুত্র ঈসা, নাসরত গ্রামের লোক। নথনেল ফিলিপকে বললেন, নাসরত থেকে কি ভালো কোনো কিছু আসতে পারে? ফিলিপ তাকে বললেন, এসে দেখো।
এইভাবে আমরা দেখি কিভাবে ইয়াহিয়ার উম্মতরা ঈসাকে অনুসরণ করা শুরু করে। কেন ইহাইয়া নবীর উম্মতরা তাকে ছেড়ে ঈসাকে অনুসরণ করেছিল? তারা এই জন্য ঈসাকে অনুসরণ করেছিল কারণ ইয়াহিয়া তাদের বলেছিলেন, ঈসা হচ্ছেন মসীহ এবং আল্লাহর মেষশাবক, যার সম্পর্কে আল্লাহর নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন। এইভাবে ইয়াহিয়ার একজন উম্মত আন্দ্রিয় ঈসাকে চিনতে পেরেছিলেন যে তিনিই মসীহ, আর তার ভাই শিমন পিতরকে খুঁজে বের করেছিলেন এবং বলেছিলেন, আমরা মসীহকে খুঁজে পেয়েছি। অন্য একজন উম্মত ফিলিপ যখন ঈসাকে চিনতে পারলেন, তিনি আনন্দের সাথে তার বন্ধু নথনেলকে বললেন, মুসা যার কথা তৌরাত শরীফে লিখে গেছেন এবং যার বিষয়ে নবীরাও লিখেছেন, আমরা তার দেখা পেয়েছি। তিনি ইউসুফের পুত্র ঈসা, নাসরত গ্রামের লোক। হ্যাঁ, আন্দ্রিয় এবং পিতর ফিলিপ এবং নথনেল যখন ঈসাকে দেখলেন তখন আনন্দ করেছিলেন, কারণ তারা জানতেন 4000 বছর ধরে নবীরা যে মসীহের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি এখন তাদের সামনে। তারা মসীহকে নিজের চোখে দেখতে পারছেন। আল্লাহর প্রশংসা হোক যে শক্তিমান নাজাতদাতার সম্পর্কে সকল নবীগণ ভবিষ্যৎবাণী করেছেন তিনি এখন তাদের মধ্যে আছেন। আল্লাহর প্রশংসা হোক, অবশেষে মসীহ এসেছিলেন। এইভাবে এই 4 জন উম্মত ঈসাকে অনুসরণ করেছিলেন এবং ঈসার প্রথম উম্মত হয়েছিলেন। তারপর কিতাব বলে,
সেখান থেকে এগিয়ে গিয়ে ইয়াকুব ও ইউহন্না নামে অন্য 2 ভাইকে দেখতে পেলেন। তারা ছিলেন শিবদিয়ের ছেলে। তাদের বাবা শিবদিয়ের সঙ্গে নৌকায় বসে তারা জাল ঠিক করছিলেন। ঈসা সেই 2 ভাইকেও ডাকলেন, তাদেরকে বললেন, আমার সঙ্গে চলো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। তারা তখনই তাদের নৌকা ও বাবাকে ছেড়ে ঈসার সঙ্গে গেলেন। গালিল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ইহুদিদের ভিন্ন ভিন্ন মজলিশখানায় ঈসা শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি বেহেস্তি রাজ্যের সুসংবাদ তাবলিগ করতে এবং লোকদের সব রকম রোগ ভালো করতে লাগলেন। সমস্ত সিরিয়া দেশে তার কথা ছড়িয়ে পড়ল। যেসব লোকেরা নানারকম রোগে ও ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, যাদের ভূতে ধরেছিল এবং যারা মৃগী ও অবসরকে ভুগছিল, লোকেরা তাদের ঈসার কাছে আনল। তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। গালিল, দেকাপলি, জেরুজালেম, এহুদিয়া এবং জর্দানের অন্য পার থেকে অনেক লোক ঈসার পিছনে পিছনে চলল।
আল্লাহর ইচ্ছায় পরবর্তী অধ্যায়ে আমরা কিছু আকস্মিক ঘটনা দেখব যে কিভাবে ঈসা জনগণদের শিক্ষা দিয়েছিলেন এবং কেরামতি কাজ করেছিলেন। আমরা দেখব ঈসার কথা এবং কাজ প্রমাণ করে যে তিনি সেই ব্যক্তি যার সম্পর্কে ঘোষণা করা হয়েছে মসীহ এবং যার সম্পর্কে সকল নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। যাই হোক, আজকে আমাদের বাকিটুকু সময়ে আমরা দেখব যে ইয়াহিয়া নবীর কি হয়েছিল। আমরা দেখেছি যে যখন থেকে ইয়াহিয়া ঘোষণা করলেন যে ঈসা হচ্ছেন মসীহ, তখন থেকে ইয়াহিয়ার উম্মতরা তাকে ত্যাগ করতে শুরু করলেন, একজনের পর একজন, যেন তারা প্রভু ঈসাকে অনুসরণ করতে পারে। এটি কি ইয়াহিয়াকে সন্তুষ্ট করেছিল? ইয়াহিয়া নবী কি এই বিষয়টি পছন্দ করেছিলেন যে তার উম্মতরা তাকে ছেড়ে ঈসাকে অনুসরণ করছিল? আপনি এই বিষয়ে কি মনে করেন?
পরে তারা ইয়াহিয়ার কাছে এসে বললেন, হুজুর, যিনি জর্দানের অন্য পারে আপনার সঙ্গে ছিলেন এবং যার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়েছিলেন, দেখুন, তিনি তরিকাবন্দী দিচ্ছেন আর সবাই তার কাছে যাচ্ছে। এর জবাবে ইয়াহিয়া বললেন, বেহেস থেকে দেওয়া না হলে কারো পক্ষে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। তোমরাই আমাকে বলতে শুনেছ যে আমি মসীহ নই, কিন্তু আমাকে তার আগে পাঠানো হয়েছে। যার হাতে কন্যাকে দেওয়া হয়েছে সেই বর, বরের বন্ধু দাঁড়িয়ে বরের কথা শোনে এবং তার গলার আওয়াজ শুনে খুব খুশি হয়। ঠিক সেইভাবে আমার আনন্দও আজ পূর্ণ হল। তাকে বেড়ে উঠতে হবে আর আমাকে সরে যেতে হবে।
ইয়াহিয়া আনন্দ করেছিলেন যখন তার উম্মতরা তাকে ত্যাগ করে মসীহকে অনুসরণ করেছিলেন। ইয়াহিয়ার আনন্দ পূর্ণ হয়েছিল কারণ তিনি তার কাজ শেষ করেছিলেন। তিনি মসীহর আগে পথ প্রস্তুত করেছিলেন। আল্লাহর সত্যিকারের নবী হিসাবে ইয়াহিয়া চেয়েছিলেন যেন সবাই মসিয়ের দিকে যায়। ইহাইয়া এখনকার সময়ের ধর্মীয় নেতাদের থেকে কতই না আলাদা ছিলেন। একজন সত্যিকারের রুহানিক নেতা সব সময় আপনাকে প্রভু ঈসার দিকে যেতে বলবে, কারণ একমাত্র ঈসাই আপনাকে পরম দেশে আল্লাহর পবিত্র উপস্থিতিতে নিয়ে যেতে পারবেন। ইহাইয়া জানতেন যে নবী অনেকেই আছেন, কিন্তু নাজাতদাতা একজনেই, যার কারণে ইহাইয়া বলেছিলেন, যে কেউ পুত্রের উপর ঈমান আনে সে তখনই অনন্ত জীবন পায়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো পাবে না, বরং আল্লাহর গজব তার উপর থাকবে। যখন ইহাইয়ার জীবন শেষ হতে যাচ্ছে সেই বিষয়ে কিতাব বলে,
ইয়াহিয়া আরও অনেক উপদেশের মধ্য দিয়ে লোকদের মনে উৎসাহ জাগিয়ে আল্লাহর দেওয়া সুসংবাদ তাবলিগ করলেন। শাসনকর্তা হেরোদের ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার সঙ্গে হেরোদের সম্পর্কের দরুন এবং তার আরও অনেক খারাপ কাজের দরুন ইয়াহিয়া তার দোষ দেখিয়ে দিয়েছিলেন,
যার কারণে হেরোদ ইয়াহিয়াকে কয়াদ করে বেঁধে জেলে দেওয়ার হুকুম জারি করলেন। শেষে হেরোদ তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য ইয়াহিয়ার মাথা কেটে ফেলেছিলেন। এইভাবে ইয়াহিয়া আল্লাহর উপস্থিতির গৌরবের মধ্যে দিয়ে বেহেস্তে প্রবেশ করলেন। কিতাব আমাদের বলে যে ইয়াহিয়া একজন মহান নবী ছিলেন, এমনকি তার আগে যে নবীরা এসেছিল তাদের থেকেও মহান। কি বিষয় ইহাইয়াকে অন্য নবীদের থেকে আলাদা করেছিল? উত্তর হল, প্রত্যেক নবী ঘোষণা করেছেন যে মসিহ আসবেন, তিনি আসবেন। যাই হোক, ইহাইয়া ঘোষণা করেছিলেন মসিহ এখানেই, তার নাম হচ্ছে ঈসা। দেখো, আল্লাহর যে মেষশাবক গুনাহ দূর করার জন্য মারা যাবেন তিনি দুনিয়াতে এসেছেন, তাকে অনুসরণ করো। এইভাবে প্রেক্ষাপটের নবী হিসাবে ইয়াহিয়া তার কাজ শেষ করেছিলেন, তিনি মসিহের পথ প্রস্তুত করেছিলেন। শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। শ্রোতা বন্ধু, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা ইঞ্জিল শরীফ থেকে আবিষ্কার করব কেন ঈসাকে একজন মহান আরোগ্যদাতা বলা হয়। আজকে আমরা যা অধ্যয়ন করেছি সে সম্পর্কে আল্লাহ আপনাকে অন্তর্দৃষ্টি দিক। ইহাইয়া ঈসার সম্পর্কে যে ঘোষণা করেছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আর নেই। তিনি বলেছিলেন,
ওই দেখো আল্লাহর মেষশাবক যিনি দুনিয়ার গুনাহ দূর করবেন।